الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা হযরতে সাহল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহি তাআলার জীবনী সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই নিয়ত করে নিই যে জুমার দিনে দরুদ শরীফ পড়ব, জুমা ব্যতীত অন্য দিনও আমরা দরুদ শরীফ পাঠ করব। হ্যাঁ, একটি আপনি সময় নির্ধারণ করে নিতে পারেন কি 5 ওয়াক্ত নামাজের পরে আমি প্রত্যেক দিন 100 বার দরুদ শরীফ পাঠ করব। তো প্রিয় ইসলামী ভাইরা যদি এভাবে অভ্যাস গড়ে তুলেন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দরুদের বরকত আপনি দুনিয়াতেও অর্জন করতে পারবেন এবং আখিরাতেও এর প্রতিদান আপনি পাবেন। আসুন আমরা উভয় মিলে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাহল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন তাস্তারের অধিবাসী, এই কারণে তাকে তাস্তারি বলা হতো। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। হযরতে সাহল তাস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুফি সাধক জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। যদি তাকে সুফি জগতের শ্রেষ্ঠ পুরুষ বলা হয় তবে তার জন্য বেশি কিছু নয়, কারণ কারো কারো মতে তিনি তরিকত ও হাকিকতের ক্ষেত্রে বাদশাহ তুল্য ছিলেন। ইবাদতের উদ্দেশ্যে বিনিদ্র রাত্রি যাপন ও দিবা ভাগে রোজা তার সারা জীবনের অভ্যাস ছিল। হাকিকত এবং শরীয়ত বিধিতে তিনি ব্যাপক জ্ঞানের অধিকারী ছিলেন। তার মুর্শিদ ছিলেন প্রখ্যাত তাপস হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা। হজ উপলক্ষে মক্কা শরীফে তার সাথে সাক্ষাৎ হয় এবং সেখানে দীক্ষা গ্রহণ করেন। অতি বাল্য হতেই তিনি ধর্মভাবাপন্ন ছিলেন। তার স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। তিনি বলেন, যখন আমার বয়স মাত্র 3 বছর হয় তখন আমি আমার মামা মুহাম্মদ ইবনে তাওয়ারের তাহাজ্জুদ নামাজ পড়ার সময় তার পাশে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু তিনি বলতেন, বাবা তুমি ঘুমিয়ে পড়ো, তুমি এভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকলে আমার নামাজে ব্যাঘাত ঘটে। তবুও আমি প্রকাশ্য গোপনে তার ইবাদতের প্রণালী নীরবে দেখতাম। একদিন তিনি তার মামাকে বললেন, মামা স্বপ্নে দেখলাম আমার আত্মা আরশে আজিমের সম্মুখে নত হয়ে সিজদারত। মামা বললেন, বাবা এ কথা তুমি আর কারো কাছে বলো না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কত দিন থেকে তোমার এই অবস্থা শুরু হয়েছে? আমি বললাম, বেশ কিছু দিন থেকে এবং সব সময় এরূপ হয়। তারপর মামা আমাকে এই কালামটি শিখিয়ে দিলেন আর বললেন, প্রত্যেক রাতে তুমি 7 বার এইভাবে এই কালামটি পাঠ করবে। আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার প্রতি দৃষ্টিকারী, আল্লাহ আমার সাক্ষী স্বরূপ। যখন আমি এই কালাম পাঠে অভ্যস্ত হয়ে গেলাম তখন তিনি আমাকে বললেন কি আরো এই কালামের সংখ্যা বাড়িয়ে দাও, অর্থাৎ তুমি প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় 15 বার এইভাবে পাঠ করে নিবে, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাকে দেখছেন আর আল্লাহ আমার সাক্ষী স্বরূপ। মামা আমাকে মক্তবে ভর্তি করে দিলেন। মাত্র 7 বছর বয়সেই কোরআন খতম করলাম। তখন থেকেই আমি নিয়মিত রোজা রাখছি। সর্বদাই আমি জবে রুটি দ্বারা ইফতার করতাম। আমার 12 বছর বয়সে একটি কঠিন মশলা আমার সম্মুখে এলো। স্থানীয় আলেম ওলামা কেউ তার সমাধান দিতে না পারায় আমি বসরায় গেলাম। সেখানকার সাধারণ আলেমগণ সে মশলার উত্তর দিতে সক্ষম না হওয়ায় আমি তথাকার খ্যাতনামা আবেদ ও আলেম হযরতে হাবিব হামজা রহমতুল্লাহি তাআলা আলের শরণাপন্ন হলাম। তিনি অত্যন্ত সন্তোষজনকভাবে আমাকে মশলাটি বুঝিয়ে দিলেন। কিছুদিন আমি তার সান্নিধ্য থেকে ফয়েজ হাসিল করে তস্তরে ফিরে আসি। এ সময় হতে আমি প্রতি রাত্রে ব্যঞ্জন সহ 2 তোলা আন্দাজ রুটি আহার করতে থাকি। প্রথম দিকে প্রতিদিন ইফতার করতাম, তারপর হতে প্রতি 3 দিন পর ইফতার করা শুরু করলাম, তারপরে 5 দিন, তারপরে 6 দিন, তারপরে প্রতি 7 দিন পর পর ইফতার করতাম। এরপরে কখনো এমন অবস্থা হলো যে প্রতি 40 দিন পরে মাত্র একটি বাদামের শাঁস দ্বারা ইফতার করতাম। তিনি বলেন, কখনো আমি একাধারে কয়েক বছর ক্ষুধার্ত থেকে আবার কখনো আশুদাভাবে পানাহার করে নিজেকে পরীক্ষা করে দেখেছি। প্রথম কিছু দিন ক্ষুধার দুর্বলতা ও আহারে সুস্থতা বোধ করেছিলাম, কিন্তু কিছু দিন পরে দেখা গেল অনাহারে সুস্থতা সবলতা এবং আহারে অসুস্থতা দুর্বলতা অনুভব হয়। হযরতে তাশতারী রহমতুল্লাহি তাআলা শাবান মাসের রোজার ফজিলতের কথা জানতে পেরে ওই মাসের অধিকাংশ দিনই তিনি রোজা রাখতেন। সারা রমজান মাসের রোজার মধ্যে মাত্র 1 দিন একটি বারেই আহার করতেন, বাকি দিনগুলোতে দিবাভাগে রোজা আর রাত্রে নফল নামাজই ছিল তার খোরাক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কে আউলিয়া কেরাম নিজের নফসকে মারার জন্য আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য তিনারা অনেক সাধনা করতেন। একদিনে একটি জবে রুটি, না হলে 2 দিন পর একটি রুটি, না হলে 3 দিন পর একটি রুটি। হযরত সাহল রহমতুল্লাহি তাআলা বলেন কি 7 দিন পর তিনি একটি রুটি খেতেন। বরং তিনি সাধনাকে আরো এত বাড়িয়ে দিলেন কি রমজান মাসে সারা মাসে তিনি একবার একটি রুটি খেয়েছেন আর বাকি দিন রোজা আর রাত্রে ইবাদত করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই বুজুর্গানে কেরামের ফয়েজ দান করুক আর আমাদেরকেও নিজের নফসকে মারার তৌফিক দান করুক। আজ আমাদের এই অবস্থা হয়ে গেছে কি নফস আমাদেরকে যা বলছে আমরা তাই করছি। নফস ভালো ভালো খেতে চায়, আমরা তাকে ভালো ভালো খাবার দিচ্ছি। নফস আলিশান ভাবে থাকতে চায়, আরাম আয়েশের জীবন অতিবাহিত করতে চায়, আমরা নফসের গোলাম হয়ে পড়েছি। নফস যেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী আবু বেলাল মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়া বলেন কি তুমি সিংহ মারলে, কি বাহাদুরি কাজ করলে, তুমি অজগর সাপকে তুমি মেরে দিলে, কি বাহাদুরি করলে, মারলে তো নিজের নফসকে মারলে। যে নিজের নফসের চালকে বুঝতে পেরেছে সেই হচ্ছে সাধক, সেই হচ্ছে আবিদ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা বুজুর্গানে কেরামের আউলিয়া কেরামের যে জীবনী পড়ছি, তাদের জীবনী সম্পর্কে যে জানছি, এই জন্য যাতে করে আমাদের মধ্যেও কিছু সংশোধন চলে আসে, যাতে করে আমরাও সৎ হয়ে যাই, আমরাও নেক হয়ে যাই। আজ তো আমরা এইভাবে নফসের গোলাম হয়ে পড়েছি কি নফস আমাদেরকে কোথাকারও রাখিনি, বরং এমনও হয়ে যায় কি গুনাহ থেকেও আমরা বাঁচতে পারি না। তো নফসের বিপরীত করতে হবে। যে নিজের নফসের বিপরীত কাজ করতে পেরেছে সেই সাধক হতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একবার হযরতে সাহল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মন্তব্য করলেন, বদকার ও নেককার উভয়ের জন্য তওবা করা ফরজ। তশতরের এক বিখ্যাত আলেম এ মন্তব্যের প্রতিবাদ করে তাকে লোক সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলেন। তার কার্যবলীকে শরীয়তের খেলাফ আখ্যা দিয়ে তার প্রতি কুফরি ফতোয়া পর্যন্ত আরোপ করলেন, এমনকি দেশের ছোট্ট বড় সকলেই তার বিরুদ্ধে উত্তেজিত করে তুললেন। অবশ্য হযরত সাহাল সেদিকে ভ্রক্ষেপ না করে নিরিবিলি চলতে লাগলেন, বিরোধী পক্ষের সাথে কোনরূপ তর্ক বিতর্কেও প্রবৃত্ত হলেন না। শেষ পর্যন্ত প্রকৃত খোদা প্রেমিকগণ তার মতবাদে সমর্থন করলেন। এক সময় তার মনে খোদা প্রেমের এমন ঢেউ তরঙ্গায়িত হয়ে উঠল যে পার্থিব বিষয়ে সম্পত্তি তার কাছে ভীষণ জঞ্জাল মনে হলো। অতঃপর তিনি তার সমস্ত মাল সামানের নাম কতগুলো কাগজের টুকরায় লিখে একটি জনসমাবেশে উক্ত লিখিত কাগজগুলো শূন্যে উড়িয়ে দিলেন। উক্ত কাগজের টুকরা যেটা পেল এবং তাতে যে মালের নাম লেখা ছিল তাকে সেই মাল দিয়ে দিলেন। অতঃপর একেবারে রিক্ত হস্তে তিনি মক্কা শরীফ রওনা হলেন। তিনি স্বীয় মনকে এভাবে প্রবোধ দিলেন যে, ওহে মন, তুমি ভালো করে জানো যে এখন আমি নিঃস্ব, দারিদ্র, একেবারে অভাবী। অতএব আমার কাছে আর কোনো বস্তুর অভিলাষ করো না। কেউ কেউ আবার এমনও বলে যে তশতারের মানুষ যখন তাকে কুফরি আখ্যা দিল তখনই তিনি মনের দুঃখে নিজের সকল ধন সম্পদ বিলিয়ে দিয়ে মক্কা রওনা হলেন। চলতে চলতে তিনি কুফায় উপনীত হলেন। নফস বলল যে, আমি তো এত দিন কিছু খাইনি, তবে এবার আমাকে কিছু রুটি ও মৎস্য আহার করতে দিন, তাহলে মক্কা পৌঁছানো পর্যন্ত আমি খেতে চাইব না। প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাল রহমতুল্লাহি তাআলা অনেক দিন কিছু খেলেন না। এবার নফস বলে উঠল যে, আমাকে এবার কিছু খেতে দাও। হযরত সাহাল রহমতুল্লাহি তাআলা শহরে পৌঁছে এক জায়গায় একটি আটা পিষবার জাতা মেশিন দেখতে পেলেন। একটি উট সেটা টানছে। তিনি তার মালিককে জিজ্ঞেস করলেন, এ উটনির দৈনিক মজুরি কত? সে বলল, 2 দিরহাম। হযরত সাহাল রহমতুল্লাহি তাআলা বললেন, তুমি উটনির স্থলে আমাকে জুড়ে দাও আর আমাকে মাত্র 1 দিরহাম দিও। এ কথা শুনে জাতার মালিক উটনির পরিবর্তে হযরত সাহাল রহমাতুল্লাহি তাআলাকেই নিয়োগ করলো। সন্ধ্যায় তাকে 1 দিরহাম প্রদান করলো। অতঃপর তিনি রুটি ও মাছ কিনে আহার করতে বসে তিনি বললেন, ওহে নফস, এবার কখনো কিছু অভিলাষ করবার পূর্বে এ কথা ভেবে নিও যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চার পাই অর্থাৎ জন্তুর মতো খেটে তারপর আকাঙ্ক্ষা পূর্ণ হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, এত বড় আল্লাহর ওলি হযরতে সাহাল তাফসিরি রহমাতুল্লাহি তাআলা যার জীবনী কিতাবের মধ্যে লিখা রয়েছে, সুফি সাধকরা যার দেখানো পথে চলেন, তিনি নিজের নফসকে মারার জন্য কি রূপ কাজ করলেন, উটের জায়গায় নিজেকে রাখলেন আর নিজেই আটাগুলোকে পিষলেন। এরপর যা পয়সা পেলেন তিনি অনেক দিন পর তা দিয়ে আহার করলেন। আজ আমাদের কি হয়, আজ আমাদের কি অবস্থা রয়েছে? হ্যাঁ, আল্লাহ তাআলা এইসব বুজুগানে কেরামের দেখানো পথে আল্লাহ আমাদেরকে চলার তফিক দান করুক, আর নিজের নফসের বিপরীত ভাবে চলার আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করুক। হযরতে জুন্নুন রহমতুল্লাহি তাআলা এর কাছে মুরিদ হওয়ার পর আর তিনি দেওয়ালে ঠেস দিয়ে বা দু পা লম্বা করে কখনো বসতেন না। একবার তিনি একাধারে নিজের পায়ের আঙ্গুলগুলো বেঁধে রেখেছিলেন। এ সময় জৈন দরবেশ তাকে জিজ্ঞেস করলেন, আপনার পায়ে আঙ্গুলগুলো বেঁধে রেখেছেন কেন, তাতে কি কোনো রোগ ব্যাধি দেখা দিয়েছে? তিনি জবাব দিলেন, না, কোনো রোগ ব্যাধি নেই, তবে কি জন্য বেঁধেছেন? হযরত সাহাল রহমাতুল্লাহি তাআলা কোনরূপ জবাব দিলেন না। কিছুদিন পর ঘটনাক্রমে ওই দরবেশ মিশরে যান এবং সেখানে হযরত জুন্নুন রহমাতুল্লাহি তাআলা সাক্ষাৎ পান। তিনি দেখলেন হযরত জুন্নুন মিশরিও একখানা পায়ের আঙ্গুলি বাঁধা রেখেছে। তিনি তার আঙ্গুলগুলো বাঁধার কারণ জিজ্ঞেস করলে জুন্নুন মিশরি রহমাতুল্লাহি তাআলা বললেন, 4 মাস ধরে তার পায়ে ব্যথা আছে বলে তিনি আঙ্গুলগুলো বেঁধে রেখেছেন। তার কথা শুনে উক্ত দরবেশ খেয়াল করে দেখলেন হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা আলাইহিকেও চার মাস থেকে পায়ে আঙ্গুলি বাঁধা অবস্থায় দেখে আসছেন। তখন তার এ কথা বুঝতে বাকি আর থাকলো না যে শিয় মুর্শিদের প্রতি সমবেদনা প্রকাশ করার জন্যই তিনি তার পায়ের আঙ্গুল এভাবে বেঁধে রেখেছেন। অতঃপর তিনি এই ঘটনাটি হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন। তিনি শুনে বললেন, হ্যাঁ সাহাল আমার এমন মুরিদ যে পীরের ব্যথায় ব্যথিত হয়ে তার প্রতি সমবেদনা জ্ঞাপনে এমন ব্যবস্থা নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও কামিল মুরিদ বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমাদেরকেও আউলিয়া কেরামের নিয়মকে পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা হযরতে সাহল কস্তুরী রহমতুল্লাহি তাআলার একটি কারামত শ্রবণ করি। বাদশাহ আমর লায়েস একবার গুরুতর রোগে আক্রান্ত হলেন। বহু চিকিৎসক তার চিকিৎসা করলেন কিন্তু রোগের কিছুই হল না। অবশেষে বাদশাহর মনে এ ধারণা বদ্ধমূল হলো যে কোনো কামেল ওলির দোয়া ব্যতীত এ রোগ আরোগ্য হবে না। তিনি তার সহচরদের কাছে জিজ্ঞেস করলেন, কার দ্বারা তার রোগের জন্য দোয়া করানো যেতে পারে? সকলেই এক বাক্যে বললেন, হযরতে সাহল ইবনে আব্দুল্লাহ তাশতারির দ্বারা দোয়া করানো হোক। অতঃপর বাদশাহর ভবনে তাকে দাওয়াত করা হলো। তিনি বাদশাহর রোগ শয্যার পাশে বসে বললেন, দোয়া তো কেবল তার ক্ষেত্রেই কার্যকারী হয় যে আল্লাহর কাছে তওবা করেছে। অতএব আপনাকে প্রথমে তওবা করতে হবে, তাছাড়া আপনার কারাগারে যে অসংখ্য নিরপরাধ মজলুম আটক রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। অবিলম্বে তার এই নির্দেশ পালিত হলো। অতঃপর হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা এভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, ওহে মাবুদ, তুমি বাদশাহের নাফরমানির সাজা তাকে খুবই রোগ করিয়েছো, এবার আমার ফরমাবরদারির মর্যাদা তুমি তাকে প্রদর্শন করো। এর অন্তরকে তুমি যেমন তওবার দ্বারা নিষ্কলুষ করেছো, এখন তোমার রহমত দ্বারা তার শরীরের পীড়াও দূর করে দাও। দোয়া করার সাথে সাথে আল্লাহ রহমতে বাদশাহর রোগ নিরাময় হয়ে গেল। বাদশাহর তরফ থেকে অজস্র ধন রত্ন ও হাদিয়া স্বরূপ হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা এর সম্মুখে পেশ করা হলো, কিন্তু তিনি কিছুই তা গ্রহণ করলেন না, বরং বাদশাহকে কিছু নসিহত করে সেখান থেকে বিদায় নিলেন। পথে তার এক মুরিদ বলল, হুজুর, যদি আপনি কিছু ধন গ্রহণ করতেন তাহলে তা দ্বারা অন্তত আমার ঋণটা শোধ করতে পারতাম। মুরিদের কথা শুনে হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা বললেন, যদি তোমার ধনের প্রয়োজন হয় তাহলে সে ব্যবস্থা আছে, এখনই দেখতে পাবে। চারিপাশে তাকিয়ে দেখো, মুরিদ তার সম্মুখে পিছনে ও ডানে বামে তাকানো মাত্র দেখতে পেল চারিদিকে সব স্বর্ণের স্তূপে পরিণত হয়ে গেছে। অতঃপর হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা বললেন, যাকে আল্লাহ এত ধন দান করেছেন সে মানুষের কাছে থেকে ধন গ্রহণ করবে কি প্রয়োজনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আউলিয়া কেরামকে আল্লাহ তাআলা কেমন কারামত দান করেছেন, তিনারা কোনো ধনীর ধনে লালিত হন না, বা যারা প্রাকৃত আল্লাহওয়ালা হয়ে থাকে তারা কখনো এই ধন সম্পদের দিকে ধাবিত হন না। একটা কথা মনে রাখতে হবে যে প্রকৃত আল্লাহওয়ালা হবে তো তার অন্তরে কখনো দুনিয়ার মোহ ভালোবাসা ধন সম্পদের লোভ লালসা থাকবে না। আর যার অন্তরে দুনিয়ার মোহ ভালোবাসা লোভ থাকবে সে কখনো আল্লাহকে পাবে না, কেননা একটি তরবারির মিয়ানে একটি তরবারি থাকে, দুটি নয়। ঠিক সেরূপ ভাবে একটি হৃদয়ে একজনের ভালোবাসা থাকবে, তা হচ্ছে আল্লাহর। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছি কি আউলিয়া কেরাম দুনিয়াকে ত্যাগ করে আখিরাতকে তারা বেছে নিয়েছে। আমরা শুনেছি কি যারা বাদশাহ ছিল আল্লাহ তাআলার ভয় ভীতি তাদের অন্তরে যখন রেখাপাত করলো, তিনারা বাদশাহী ছেড়ে তিনারা ফকিরি গ্রহণ করে নিলেন, জঙ্গলে নির্জন জায়গায় থাকতে আরম্ভ করলেন আর সেখানে আল্লাহ আল্লাহর জিকির করতে শুরু করে দিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরার মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকেও আউলিয়া কেরামের দেখানো পথে চলার তৌফিক দান করুক আর অল্পতে সন্তুষ্ট থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজ আমাদেরকে আল্লাহ তাআলা অজস্র অনেক ধন সম্পদ দান করেছে, থাকার জন্য গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমিন আছে, ধন আছে, সবকিছু আছে, তারপরেও আমাদের অভাব দূর হয় না, তারপরেও আমাদের চাহিদা কম হয় না। আমরা এভাবে বলি, কই কিছু নেই, কই কি আছে আমার কাছে, কিছু তো নেই, এভাবে আমরা বলে বেড়াই। না প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ যা দিয়েছে তার উপরেই সন্তুষ্ট থাকতে হবে। যে আল্লাহর দাওয়াতে সন্তুষ্ট থাকবে আর শুকরিয়া আদায় করবে তার ধন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, আর যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না তো তার ধন কম হয়ে যায়। আসুন আর একটি কারামত আমরা হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা এর শ্রবণ করি। জৈনিক বুজুর্গ ব্যক্তি এক শুক্রবার জুমার আগে তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আগমন করলেন। তিনি দেখতে পেলেন তার পাশে একটি বিষ ধর সাপ কুণ্ডলী পাকিয়ে বসে আছে। তা দেখে ভয়ে তিনি তার নিকটে না গিয়ে দাঁড়িয়ে রইলেন। হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা তাকে নিকটে যাওয়ার অনুমতি দিলে ভয় ভীতি নিয়ে তার নিকটবর্তী হলেন। হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা বুজুর্গ লোকটিকে বললেন, জুমার কি ব্যবস্থা করবেন? তিনি বললেন, জামে মসজিদ তো এখান থেকে প্রায় এক দিনের পথ দূরে অবস্থিত। হযরতে সাহল রহমতুল্লাহি তাআলা তখনই তার হাত ধরে তাকে চোখের পলকে সেই দূরবর্তী মসজিদে নিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আউলিয়া কেরামকে অনেক শান দিয়েছেন, অনেক মান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আউলিয়া কেরামের সম্মান করার আর তারা যেভাবে নির্দেশ দিয়েছে, যে পথ দেখিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুক, তবেই আমরা কামিয়াবি হাসিল করতে পারব। দেখুন একটি কথা আছে, কে অনেকেই মনে করে কি আমি অমুক বুজুর্গকে অনেক ভালোবাসি, তিনি অনেক ভালো, আমি তার ভক্ত, এভাবে বলে বেড়ায়। ঠিক আছে, আপনি ভক্ত আছেন, ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু আপনি কি নামাজ পড়েন? আপনি কি তাহাজ্জুদ পড়েন? আপনি কি নফিল রোজা রাখেন? আপনি কি কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করেন? আপনি কি হারাম থেকে বাঁচেন? আপনি কি সুদ ঘুষ থেকে আপনি বাঁচেন? আপনি কি ন্যায় বিচার করেন? আপনি কি নিজের সন্তানকে সঠিক পথ কি আপনি দেখান? আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেই পথে কি আপনি চলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কি নিজের জীবন অতিবাহিত করছেন? আপনি কি ভালো মন্দের পার্থক্য কি বুঝেন আপনি? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বুজুর্গকে শুধু ভালোবাসলাম, আমল করলাম তা হবে না, আপনাকে আমলও করতে হবে আর সৎ পথে চলে নিজের জীবন অতিবাহিত করতে হবে। নামাজ তো আমাদেরকে পাঁচ রক্ত কম্পালসারি পড়তে হবে, কেননা নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার প্রতি একটি ইনাম, একটি পুরস্কার রয়েছে। আর যদি নামাজই না পড়ি তাহলে কিভাবে অন্যান্য ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে? তো নামাজ আমাদেরকে কম্পালসারি আমাদেরকে পড়তে হবে, কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াতও করতে হবে আর নবী পাক সাহেবে লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে নিজের জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পাক ও পবিত্র করে দিক। আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ ভালোবাসায় বের করে দিয়ে তার ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।